রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আজকে আমাদের সাথে হাফেজ শোয়েব ভাই আছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো তার থেকে, এরপরে হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি, আজকে আপনাদেরকে জানাবো কোন বিষয় নিয়ে আলোচনা করছি, আর সাথে থাকবে কল SMS। অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকার নিয়ত করে নিন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আজকের অনুষ্ঠান থেকে। দেরি না করে যাবো সোহেবের কাছে, কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের যে বিষয় নিয়েছি তাও শুনবো, আর হামদে বারী তাআলাও শুনবে ইনশাআল্লাহ তাআলা। জি সোহেব ভাই, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদের।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন أولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن لله جميعا هو السميع العليم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم
سبحان الله سبحان الله। পবিত্র কোরআনে পাকের কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। শুরুর দিক থেকে তো পরিচিত আয়াতই ছিল সর্বসাধারণের কাছে, আউলিয়ে কেরামের শানে চমৎকার কিছু আয়াত। যদি আমাদের তর্জমা জানা থাকতো, হয়তো তেলাওয়াত শোনার পাশাপাশি আমাদের তেলোয়াত শুনতাম, এর পাশাপাশি তর্জমা জানা থাকলে সেই তর্জমার দিকেও আমাদের দৃষ্টি যেত যে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো ইরশাদ করেছেন। তারপর আল্লাহ চায় হয়তো আজকের আলোচনায় এই আয়াতে কারিমার তর্জমা আমরা শুনতে পাবো আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা এমন নিয়েছি, বিষয় নিয়েছে এভাবে, এমন কোনো আউলিয়ে কেরামের ব্যাপারে আজ পর্যন্ত কেউ কলম উঠাতে পারেনি যে এই আল্লাহর ওলি শরিয়াত বিরোধী কোনো কাজ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দারা 100% শরিয়াতের উপরে আমলদার ছিল, আর কোনো ব্যক্তি শরিয়াতের খেলাফ করে, শরিয়াতের বিপরীত কাজ করে, শরিয়াতের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলা নেককার বান্দা হয়েছে বা ওলি হয়েছে বা আউলিয়া হয়েছে এমনটাও ইসলামের মধ্যে নেই। ইসলামের সৌন্দর্য এটাই, ইসলামের হাকিকত এটাই, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া শরিয়তের উপর আমল করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আর আল্লাহ যাকে বন্ধু বানিয়ে নিয়েছেন তাকেই আমরা আউলিয়ে কেরাম বলি, তাকেই আমরা ওলিগণ বলি। আজকের বিষয় দর্শক শ্রোতা, শরিয়তের উপর আউলিয়ে কেরামের আমল। আজ আমরা অনুষ্ঠানে জানব যে শরিয়তের উপর আউলিয়ে কেরাম কেমন আমল করতেন, তাদের দৃঢ়তা কেমন ছিল, তারা শরিয়তের উপর আমল করার জন্য কতটা আত্মত্যাগ করেছেন, কতটা উৎসর্গ করেছেন নিজের জীবন থেকে, কত কিছু তারা কোরবানি করেছেন শুধু শরিয়তের উপর আমল করার জন্য। কারো ব্যাপারে পাওয়া যায় শরিয়তের একটা মাসালা সে অস্বীকার করলে তাকে মুক্ত করে দেওয়া হতো, তাকে আজাদ করে দেওয়া হতো, কিন্তু একটা মাসালার উল্টা বয়ান সে করবে না বিদায় তাকে জেলে যেতে হয়েছে, হাজত খাটতে হয়েছে। আবার কারো ব্যাপারে পাওয়া যায় যে ওই জমানার যে জালিম ছিল তার পক্ষে একটা মাসালা বলতে পারলেই তাকে মসনদে বসানো হতো, কিন্তু সে সেটাও মানেনি। একটা মাসালার কেন আমি ভুল উত্তর দিব, তার পক্ষে কেন আমি যেতে যাব, আল্লাহ তাআলার হুকুমের পক্ষে থেকেছেন আর এর জন্য তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, এমনও হয়েছে। আবার শরীয়তের উপর আমল করতে গিয়ে কারো ঘর ছাড়তে হয়েছে, শরীয়তের উপর আমল করতে গিয়ে কারো পরিবার ছাড়তে হয়েছে, শরীয়তের উপর আমল করতে গিয়ে নিজের এলাকা ছাড়তে হয়েছে। আউলিয়ে কেরামের ব্যাপারে এমন অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। যখনই আমরা আউলিয়ে কেরামের জীবনী অধ্যয়ন করব তখন দেখবেন ঘটনাগুলো আপনার চোখের সামনে আসবে যে তারা শরীয়তের উপর আমল করতে গিয়ে কত কিছুই না ত্যাগ করেছেন তারা। কেননা শরীয়তের উপর আমল করা মানেই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করা, কেন এই শরীয়তের উপর আমল করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন এবং কামরুজ্জামান মাদানি ভাই আমাদের সাথে আছেন। আমরা উবায় মুবাল্লিগ থেকে আজকের যে বিষয় নিয়েছি শরীয়তের উপর আমল, আউলিয়ে কেরামের আমল, এ নিয়ে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু তথ্য জানবো, শুনবো, শিখবো। সাথেই থাকুন, চলুন আলোচনায় যাওয়ার পূর্বে শোয়েব ভাই থেকে আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো করবো। জি শোয়েব ভাই।
সাল্লাল্লাহু আলাইহি ও রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে আল্লাহ আল্লাহ কি জানে সে আল্লাহ না মিলে আল্লাহ ওয়ালে জো আল্লাহ সে মিলা দেতে হল্লাহ ওয়ালে হো আল্লাহ সে মিলা দেতে হুর সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله. الله والله والله الله والله والله الله والله الله الله والله الله والله الله الله والله الله দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাল্লাহ দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাল্লাহ করে সবে জিকির আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাল্লাহু আমরা তোমারই বান্দা হে সুবহানাল্লাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 পক্ষী কুল করে তোমারি গুণগান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাল্লাহ কেউ بولے خدا کیوں سبحانوں ہو عرشوں بھائی بولے عرشوں بھائی بولے لا شریک نہ ہو اللہ ہو ہو اللہ 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 ہو جل جلالہ
سبحان اللہ سبحان اللہ رب کریم اللہ تبارک و تعالیٰ پرشنسا حامد کت چمتکار کتاگلر مدد رہے اللہ تعالی پرشنسا کرار جن کت سوندر سوندر شبدگل ایخان کبھی چیز کر اللہ تعالی پرشنسا کمنے کمنے کرتے ہو اللہ اکبر اللہ تعالی ہم سب سمے یہ اللہ تعالی پرشنسا ذکر ار مدد সময় অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি শরীয়তের উপর আউলিয়া কেরামের আমল কেমন ছিল আর কীভাবে তারা আমল করেছেন। কামরুজ্জামান ভাই আছেন, হাসান ভাই আছেন, হাসান ভাই থেকে শুরু করি। আজকে হাসান ভাই, আজকের যে বিষয় আমরা নিয়েছি, শরীয়তকে তো অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই, তাই না? আর সেই শরীয়তের উপরে সবচাইতে বেশি আমল কারা করতে পারে? যারা আল্লাহকে বেশি চিনতে পারে, তাই না? আল্লাহর হুকুম হাকামগুলো যারা বেশি মান্য করতে পারে তারাই কিন্তু আল্লাহ তাআলার শরীয়তের উপরে আমল বেশি করবে। সাহাবা কেরামের যুগ আমরা পাইনি, কিন্তু আল্লাহর ওলিদের যুগ তো পেয়েছি, তাই না? যদি আমরা ইতিহাস দেখি, তবে আউলিয়া কেরামের জীবনী যতই অধ্যয়ন করি, প্রত্যেক আউলিয়া কেরামের জীবনে, হ্যাঁ, যারা মজ্জুব ওলি, যাদের দুনিয়ার কোনো জ্ঞান নেই, মানে হুশ নেই, তাদের সাবজেক্টটাই ভিন্ন। এখানে তাদের আলোচনা আমরা আনছি না, কিন্তু যাদের হুশ আছে, যারা মজ্জুব না, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, তারা কিন্তু প্রত্যেকেই শরীয়তের উপরে আমলদারি ছিলেন, তাই না? এবং এটাই পাওয়া যায় কোরআন ও হাদিসে, ওটা পাওয়া যায়, এবং তাদের জীবনী অধ্যয়ন করলো, এটা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর একটি বিষয়, কারণ আমরা প্রত্যেকে আউলিয়া কেরামকে মহাব্বত করি।
জি,
এখন আমি আউলিয়া কেরামের সংজ্ঞা যদি না জানি এবং তিনাদের সম্পর্কে যদি তিনারা কীভাবে আমল করেছেন, তিনাদের আমলের ধরন কেমন ছিল, তিনারা শরীয়তের উপর কেমন পাবন্দির সাথে তিনারা আমল করতেন, এটা যদি আমরা নাই জানি, তো মহাব্বতের বহিঃপ্রকাশ যেটাকে বলে আর কি, অনুসরণ করা করব কিভাবে? তো আসুন আমরা শুরুতেই কোরআনের একটি আয়াত দ্বারা আমরা আউলিয়া কেরাম সম্পর্কে জেনে নেই। আল্লাহ তাআলা সূরা ইউনুসের 62 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর অনুবাদ হচ্ছে, শুনে রাখো, নিশ্চয় আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নেই এবং না তারা চিন্তিত হবে। অর্থাৎ আল্লাহর যারা বন্ধু হন, ওলি হন, তিনারা আল্লাহ তাআলার ভয়ে এত ব্যস্ত থাকেন যে দুনিয়াবি কোনো ভয় তিনাদেরকে স্পর্শ করে না, এবং তিনারা আখেরাতের ধ্যানে এত চিন্তিত থাকেন যে দুনিয়াবি কোনো চিন্তা তিনাদেরকে স্পর্শ করে না। তো ওনারা দুনিয়াবি জীবন যখন যাপন করেন, তো অবশ্যই মুসিবত আসবে না, তখন তিনারা কি করেন? তিনারা জানেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জন্য তিনারা সবর করেন, তিনারা চিন্তিত হন না। আর আল্লাহর ওলি কাকে বলে? যদি আমরা আল্লাহর ওলির সংজ্ঞা শুনি, তো কুরবান আশ্চর্য হবেন যে আল্লাহর ওলি কাকে বলে। আল্লাহর ওলি থেকে শরীয়তের উপর আমল ছুটে যাবে, এটা হতেই পারে না। শরীয়তের আমল তো ছুটেই না, বরং তিনারা এমন সকল আমলকে নিজের উপর আবশ্যক করে নেন যেগুলো আমরা করিও না,
চিন্তাতেও আসে না,
অনেকে এইসব আমল সম্পর্কে জানেও না। এমন কোন কিছু আমলের উপর নিজেদেরকে নিজেদের উপর আবশ্যক করে নেয়, তিনারা ফরজ তো অবশ্যই আদায় করেন। তো আসুন শুরুতে আমরা আল্লাহর ওলির সংজ্ঞা শুনি। আল্লাহর ওলি কাকে বলে? দাওয়াত ইসলামের যিনি মুফতি কাসিম সাহেব, ওনার তাফসীরের কিতাবে অনেক সুন্দর করে এর সংজ্ঞা তুলে ধরেছেন। আমি ইনশাআল্লাহুল করিম হুবহু বলার চেষ্টা করছি। ওলি তিনি হন যিনি ফরজসমূহ আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম হলো ফরজের উপর আমল।
জি, ফরজের উপর,
ফরজ আদায় না করে আল্লাহর নৈকট্য আশা করা, এটা কশিনকালেও সম্ভব নয়। আচ্ছা, এরপর বলছেন যে আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত থাকে, শরীয়ত পালনে কি থাকে? ব্যস্ত থাকে। আচ্ছা, তিনাদের দিল আল্লাহ তাআলার জালালের নূরের পরিচয়ে মগ্ন থাকে, তারা সবসময় আল্লাহ তাআলাকে জানতে চায়।
সুবহানাল্লাহ ওয়া
বিহামদিহি, আল্লাহু আকবার। এবং যখন তিনারা দেখেন তো আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখেন। আচ্ছা, যখন শুনেন তখন আল্লাহ তাআলার আয়াত সমূহ শুনেন,
আল্লাহু
আকবার। এবং যখন চলাফেরা করে তখন তা আল্লাহ তাআলার আনুগত্যই করে, শরীয়তের উপর তিনাদের চলাফেরা।
সুবহানাল্লাহ,
শরীয়তের বাহিরে আউলিয়া কেরামের চলাফেরা কখনোই হয় না। এরপর বলছেন যে যখন তিনারা চেষ্টা করে কোনো কিছু করার জন্য, তখন তা এমন কাজে করে, এমন কাজের মধ্যে চেষ্টা করে যেটা আল্লাহ তাআলার নৈকট্যে পৌঁছে দেয়।
রাইট,
আমাদের অবস্থা দেখে বিপরীত, আমরা দেখি আমাদের সব চেষ্টা দুনিয়া অর্জন করা,
কিন্তু
আল্লাহর বলি যারা হয় তাদের চেষ্টা হলো আল্লাহকে পাওয়া, তাদের গন্তব্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানো। এরপর বলছেন যে আল্লাহর বলিগণের আরো গুণ হলো যে তারা কখনোই আল্লাহর জিকিরে ইবাদতে ক্লান্ত হয় না।
সুবহানাল্লাহ,
তাদের মধ্যে ক্লান্তি ভাব আসে
না।
আমাদের মধ্যে পার্থক্যটা
বুঝতে আমাদের ক্লান্তি চলে আসে,
আমরা একটু পার্থক্য বোঝার চেষ্টা করি যে আল্লাহর বলি যারা হন তারা কখনো আল্লাহর ইবাদতে ক্লান্ত হয়,
ক্লান্ত হয় না।
এমন মানুষ আপনি দেখবেন যারা দুনিয়াবি কোনো বিষয়ের উপর কি যেন বলে মহাব্বতকারী হয়, তারা রাত দিন এক করে দেয় সেটা পাওয়ার জন্য,
পাওয়ার জন্য। হ্যাঁ, কোনো পরিশ্রমই মনে হয় না
তাদের,
আরো আরো নিজে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে বলে যে কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়, এমন কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এই দুনিয়াবি ক্ষেত্রে আমাদের কোনো অলসতাও আসে না, আমাদের কোনো ক্লান্তিও আসে না। আর আউলিয়া কিরাম দেখেন ইবাদতের ক্ষেত্রে ছিল তাদের এমনটা, পুরো রাত অতিবাহিত করে দিত, তারপরও ক্লান্তি তাদের
আসতো না। এবং তারা রাতকে ছোট মনে করত, যে আল্লাহ, তারা যখন শীতকাল আসতো আর একটা ওনাদের মৌসুম, কারণ শীতকালে আপনার দিন থাকে কি ছোট, আপনার রাত থাকে বড়, তারা রাত ভর ইবাদত করতেন। এবং কিছু আউলিয়া ইকরাম এমনও ছিলেন যারা মানে প্রচন্ড রৌদ্রে কি করতেন,
ইবাদত করতেন,
ইবাদত করতেন, এটা তিনারা মজা পেতেন।
এবং শীতেরও ইতিহাস আছে, ঘটনা আছে যে শীতের রাতে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতেন, হঠাৎ করে দেখতেন, শুনতেন যে ফজরের আজান হয়ে গেছে, তখন আফসোস করতেন, আল্লাহ আজকে রাতটা তো ছোট কেন হয়ে গেল।
একজন বান্দা যখন এই অবস্থায় পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা তার অভিভাবক, সাহায্যকারী এবং সহায়ক হয়ে যায়।
সুবহানাল্লাহ,
এই যে আমরা গুণগুলো শুনলাম একজন ওলির,
জি,
যে একজন ওলি কেমন হয়, এই গুণগুলো যে ওলির মধ্যে, তিনি তো ওলি যার মধ্যে আসে, তো তখন তিনার অভিভাবক কে হয়ে যায়, আল্লাহ হয়ে যায়,
আল্লাহ হয়ে,
তিনার সাহায্যকারী আল্লাহ হয়ে যায়।
সুবহানাল্লাহ,
চিন্তা করে দেখেন যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত মহব্বত করেন। আল্লাহ শুরুতেই বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহু আকবার। যে আল্লাহর ওলিরা দুনিয়ায় কোনো টেনশনে থাকবেন, আখেরাতে তো তাদের জন্য কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কারণ তারা একমাত্র আল্লাহকেই ভয় করে।
আল্লাহ সুবহানাল্লাহ,
তো এই যে আল্লাহর ওলিদের শরীয়তের উপর আমল, কোনো অবস্থাতেই কোন অবস্থায় তিনাদেরকে শরীয়ত থেকে কখনো বিচ্যুত,
কখনোই পারবে না, এটা আর কখনো হয়নি। আমি শুরুতেই বলছি যে যারা শরীয়ত বিরোধী কাজ করবে,
জি,
সে কখনো ওলি না,
ওলি হতে পারবে না।
যদি সে দাবি করে এটা, আপনি দেখছেন কোনো ব্যক্তিকে সে শরীয়ত বিরোধী কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ কি একটু ইজি করে বলতে চাই, সেটা অনেক মানুষকে দেখবেন সে ওলি দাবিও করে,
জি,
আবার আল্লাহ তাআলার পানা কিছু তাবিজ কবজের জন্য মহিলাদের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে। এখন এটা কোন শরীয়ত তার জন্য, সে মহিলাদের সাথে দেখা করছে, সাক্ষাৎ করছে কি জন্য, জিজ্ঞাসা করলে বলবে তাবিজ নিতে আসে, এই যে বাহানা, এটা শুধুমাত্র বাহানা, কিন্তু সে শরীয়তের খেলাফ কাজ করছে, শরীয়তের বিরুদ্ধে কাজ করছে। আজও পর্যন্ত কেউ বলতেই পারবে না কোনো আউলিয়া ইকরামের জীবনী তেমন আছে, তাই না?
জি।
এরপরে দেখেন অনেক সময় দেখা যায় অনেককে নিজেও যদি দাবি না করে, তারপরও তার ভক্তবৃন্দ যারা আছে তারা তাকে ওলি বলে দাবি করে, কিন্তু দেখা যায় মুখের যে দাড়ি, ফেজে যে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন তা এক মুষ্টির চেয়ে ছোট। এখন এটা তো মানে সশরীরে আমরা দেখছি যে সে কেমন একটা আমল করছে,
শরীয়ত বিরোধী,
শরীয়ত বিরোধী আমল, যেখানে শরীয়ত বলছে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, সেখানে সে এক মুষ্টির চেয়ে দাড়ি ছোট করছে, খাটো করে রাখছে, এবং তার ভক্তবৃন্দ যারা আছে তারা ওই ব্যক্তিকে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে ওলি বলে পরিচয় দিচ্ছে না। এই ধরনের কাজ যারা করে মূলত তারা শরীয়ত বিরোধী কাজ করছে, কখনোই তারা ওলি না।
জাকির ভাই, আমরা
শুরুতেই তারা ওলি না,
শুরুতে আমরা যে ওলির ডেফিনিশন,
যেই
আমরা সংজ্ঞা শুনলাম, এতে
সিরাতুল জিনান থেকে আপনি সম্ভবত নিয়েছেন, আমি ওই ঘটনাগুলো পড়ছিলাম মুফতি কাসিম সাহেবের সিরাতুল জিনানের মধ্যে, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন কারা ওলি,
জি
তাই না,
ওলি কারা হবে, ওলির ক্যাটাগরি, ওলির ধরন,
জি জি জি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আবার ওলি কিভাবে হবে, আবার অনেক অনেক ফালতু মানুষের ব্যাপারে শুনতে পাওয়া যায় যে মুরিদদেরকে ঘোষণা করে দেয় আজকে থেকে তোমাদের উপর থেকে নামাজের ফরজ উঠিয়ে নেওয়া হয়েছে, আবার নাকি এমনও বলে মুরিদদেরকে যে যারা আমার মুরিদ হবে তাদের কি হবে না, নামাজ পড়তে হবে না এখন থেকে, এমনও নাকি বলে। আমি যদিও বা শুনিনি সরাসরি, মানুষ বলছে এগুলো শুনছি, কখনো কখনো শুনি এই কথাগুলো, যদি আমার মুরিদ হয়ে যায় তবে আর নামাজ লাগবে না, ওই ওই যে পীর দাবিদার সেও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ এই দাবি করে যে আমার মুরিদ হলে আর নামাজ লাগবে না, ওই ব্যক্তি সে নিজেও জাহান্নামে যাবে, তার এই কথা যারা শুনে বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাসূলের হাদিস আপনি এখন শুনালেন যে আমার শরীয়তকে অস্বীকার করলো, আমার শরীয়তকে মানতে যার কৃপণতা আসলো, ওই ব্যক্তি তো কখনো মুমিনই হতে পারবে না, আর যে মুমিন হতে পারবে না তার জন্য তো জান্নাত নেই। আর অস্বীকারী নামাজ লাগবে না, নামাজ পড়বে না, এই ব্যক্তি তো ওলি তো দূরের কথা, তার জন্য জাহান্নামই অপেক্ষা করছে, আল্লাহ তাআলা শাস্তি অপেক্ষা করছে যদি সে ইন্তেকালের পূর্বে তওবা না করে।
জাকির ভাই, ওলিদের জিনিস সরদার,
জি
গোসে পাক শাহেশে বাগদাদ, নামাজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন তিনি তিনার কিতাবে লিখেছেন যে আমার সামনে একটি মেঘ প্রকাশ পেল, তা থেকে একটি আলো বেরিয়ে আসলো এবং আলো থেকে আওয়াজ আসছে যে হে আব্দুল কাদের, তোমার উপর কিছু শরীয়তের এমন হুকুমকে রহিত করা হয়েছে, আমল করতে হবে না, যেগুলো অন্যান্যদের উপর আবশ্যক। তখন তিনি বুঝে গেলেন যে শয়তান,
শয়তানের
তিনি পানা চাইলেন এবং তিনি তাকে দূর হতে তিনি তার থেকে যখন তিনি পানা চাইলেন,
দোয়া পাঠ করলেন,
আউযু বিল্লাহি মিনে শাইতানির রাজিম পড়লেন বা তার থেকে পানা চাইলেন, সে চলে গেল এবং সে যাওয়ার সময় বলছে তোমার ইল, তোমার জ্ঞান তোমাকে আমার থেকে কি করেছে,
ঢাকাতে একটা তরবিয়তে ইস্তেমা করছিলেন কোন এক কমিউনিটি সেন্টারে, সম্ভবত শাহজাহানপুর দিক না, তো ওখানে আমি একটা বিষয় মানে আউলিয়ে কেরামের যে গুণাবলী হয় তার মধ্যে থেকে কিছু তার মধ্যে ঝলক দেখলাম, যে সেন্টারের মধ্যে জিম্মাদারদের তরবিয়তি সেশন ছিল, এসি লাগানো ছিল, যে কোনো একটা সাইডের এসি থেকে পানি পড়তেছিল, পানি পরে নিচে যে কার্পেট বিছানো ছিল এটা ভিজে গেছে, একটু অংশ ভিজে গেছে, তো খলিফা আমির সুন্নাহ যখন সেখান থেকে যাবেন, উপরে এসি লাগানো আছে উনি উপরের দিকে তাকাননি, খেয়াল করেননি, নিচে পানিতে ভেজা এটা দেখছেন, যেখান থেকে পানি পড়ছে যতটুকু জায়গা ভিজছে ওখানে এসে দাঁড়িয়ে গেলেন এবং হাত দিয়ে আরও মানুষকে যাওয়ার জন্য বাধা দিচ্ছিলেন। কেন? এই যে পানি এখান যে ভিজা, এই পানিটা কি পাক পানি ছিল, নাপাক পানি ছিল, কেউ যদি সেখানে পাড়া দেয়, কারো পায়ে লাগে, এরপরে তার নামাজের অবস্থা কি হবে, তার অজু থাকবে, সে নামাজ কোথায় দাঁড়াবে, বা তার যদি নাপাক পানি হয় তো পায়ে লাগবে, কত কিছু জানি ওই মুহূর্তে তার মাথায় চিন্তায় আসলো। এরপরে এক জিম্মাদার বললো যে হুজুর এখানে এসির পানি পড়ছিল, এরপরে তারপর তিনি পাড়া দেননি, তারপর সাইড দিয়ে ঘুরে তারপরে সামনে চলে গেলেন। মানে ছোট ছোট বিষয় থেকেও তারা, সন্দেহজনক বিষয় থেকেও তারা নিজেকে বাঁচান, শরীয়তের উপর আমল ছেড়ে দেওয়া এটা তো দূরের কথা, সন্দেহ যে জিনিসটার মধ্যে হয় সেটাও তারা করতে চান না। অনেক আউলিয়া কেরামের ব্যাপারে আসছেন, যখন তাদের সামনে খানা আসলো তখন তারা সন্দেহ হলো যে খানাটা কোথা থেকে আসলো, হালাল ইনকাম না হারাম ইনকাম, কোন ব্যক্তি পাঠালো, পরক্ষণে সে জিজ্ঞাসা করবে, শিওর হবে, সন্দেহ দূর হবে, তারপরে সেটা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কামরুজ্জামান মাদানী ভাই আছেন আমাদের সাথে, কিছু আলোচনা শুনি, তার থেকে এরপর নাত রাসূল শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর।
সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, বিষয়টি বর্তমান যুগোপযোগী এবং এই বিষয়টি আলোচনা করার মাধ্যমে অনেক বিভ্রান্তি দূর হয়ে যায়। যেমন আপনি কিছু উদাহরণ দিয়েছেন বর্তমান যুগে যে শরীয়তের উপরে থেকে যে শরীয়ত বিরোধী যে কার্যকলাপগুলো করা হয় তাদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন। তো যাই হোক, বর্তমানকেও আমরা যদি যুগের পর যুগ দেখি, আউলিয়ে কেরাম ইবাদত করেছেন, আউলিয়ে কেরাম শরীয়তের উপর আমল করেছেন, যেটা বারংবার উঠে আসছে যে আউলিয়ে কেরাম শরীয়ত বিরোধী কাজ করবে এটা কোনো প্রশ্নই আসে না। আউলিয়ে কেরাম সর্বদা আল্লাহ পাকের ইবাদতে ছিলেন, শরীয়তের উপর পাকাপোক্তা আমল ছিলেন। এক হচ্ছে শরীয়তের উপর আমল, যেটি হচ্ছে আপনার ফরজ এবং ওয়াজিব।
জি,
আউলিয়ে কেরাম ফরজ ওয়াজিব কখনো ত্যাগ করেনি কেউ বলতে পারবে না। আবশ্যক আউলিয়ে কেরাম ফরজ এবং ওয়াজিব আদায় করেছেন, পাশাপাশি আউলিয়ে কেরাম সুন্নত এবং নফুল আদায় করেছেন।
জি,
শুধু তাই নয়, আউলিয়ে কেরাম যে তাকওয়া যে বিষয়টি, সন্দেহযুক্ত যে বিষয়গুলো, এগুলো থেকে আউলিয়ে কেরাম বেঁচেছেন, যেটা আপনি কিছুক্ষণ পূর্বে উদাহরণ দিয়েছেন। তা আউলিয়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে তারা শরীয়তের উপর পাকাপোক্তভাবে আমল করবে। আর আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে একাধিক আয়াতে কারিমা ইরশাদ করেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়্যান্নাহু হায়াতান তাইয়িবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানে আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবেন, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা মহিলা, ওয়াহুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, ফালানুহিয়্যান্নাহু হায়াতান তাইয়িবা, তাহলে আমি তাকে উত্তম জীবন দান করব, উত্তমভাবে আমি তাকে জীবিত রাখব। আর অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা আজ্জাজ বিতাআতিল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে ব্যক্তি সম্মানপূর্বক জিন্দিগি চাই, সম্মান চাই, তাহলে সে যেন আল্লাহ পাকের অনুগত্য তালাশ করে, অর্থাৎ আল্লাহ পাকের অনুগত্যের মধ্যে সম্মান রয়েছে। আর কোরআন পাকের এটা ইরশাদ হচ্ছে, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, অর্থাৎ যে কেউ সম্মান চাই, তবে সম্মান তো সব আল্লাহ পাকের কাছে রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত যারা করে, আল্লাহ পাকের রিয়াজত সাধনা যারা করে, আল্লাহ পাক তাদেরকে উত্তম জীবন দান করে। যেমন আজকে আমরা আউলিয়া কেরামের জীবনী বা তাদের ইবাদত কেন নিয়েছি, তারা আল্লাহ পাকের ইবাদত করেছে, শরীয়তের উপর আমল করেছে, ফালানুহিয়্যান্নাহু হায়াতান তাইয়িবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জীবন দান করেছেন, কেন, তারা আল্লাহ পাকের ইবাদত করেছে, মানে আমিলা সালিহান, যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ পাক উত্তম জীবন দান করে, উত্তমভাবে জীবিত রাখেন। যদিও বা তারা দুনিয়াতে বাহ্যিকভাবে চলে যায়, কিন্তু তাদের কৃতিত্ব, তাদের অবদান দুনিয়াতে সারা জীবন
তাদের এক একটা সেজদার অবদান থেকে যায়। সাধারণ মানুষ, দর্শক, আমরা তাদের রেখে যাওয়া অবদানটা আমরা সচক্ষে দেখি না, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সেই চোখ দিয়েছেন দেখার মতো, তারা দেখেন যে আউলিয়ে কেরামের এক একটা সেজদা আমাদের জন্য কত অবদান রেখেছে। জানি না তার কোন সেজদার মধ্যে আমাদের জন্য দোয়া করেছিলেন, জানি না তার কোন সেজদার মধ্যে এই কথা বলেছিলেন, মাওলা আমার জমানায় যারা আছে তুমি তাদেরকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমার জমানায় যারা আছে এই জমানাকে তুমি ধ্বংস থেকে বাঁচাও, আজাব গজব থেকে। এই জন্য বলছি যে জানি না তাদের কোন সেজদাটা, আমার কোন কোন সেজদা আমাদের জন্য অবদান হয়ে আছে, হয়তো আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না। সেই ইলেম আমাদের কাছে নেই, সেই তাকওয়া আমাদের কাছে নেই, সেই খোদাবিতি আমাদের কাছে নেই, যে আমরা ওই পর্যন্ত ভাবতে পারবো বা ওই পর্যন্ত আমরা চিন্তা করতে পারবো। শুনবো আবার ইনশাআল্লাহ তাআলা উবাই মোবালিক থেকে চমৎকার আলোচনাগুলো শুনতেছিলাম, একটা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কল শুনবো, এরপরে আবার আলোচনায় ফিরবো আল্লাহ চাই। জি, সব ব্যক্তি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন আমাদের।
তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কিয়ো হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কতই যে আলিশান, ফিরে না কেহ হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার মরণকালে যখন ধোকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি কর রক্ষাই মা, দরবার কতই না আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে একাকী কবরে রইব কেমন করে তোমারি তোমার প্রিয় দরবার কতই যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার উঠিব হাসরে গুণানী শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে সবাই ভুলে যাবে মোরে ভুলিও না তুমি হে নবী তো জাহান তোমার প্রিয় দরবার কতই যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসর মাঠে তুমি রাখি প্রিয় দরবার কতই যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কতই যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান
মহান রব্বে করিম আমাদেরকে কত মাধ্যম দিয়েছেন ইষ্ট রসুল অর্জন করার। কখনো হাদিসে পাক পড়বেন চোখ থেকে পানি ঝরবে, কখনো কি নিজেকে প্রশ্ন করছেন যে আমি একটা হাদিসে পাক পড়লাম আমার চোখ থেকে পানি কেন ঝরছে, এটার নামই তো ইষ্ট রসুল। কখনো নাতে রসুল শুনছেন চোখ থেকে পানি ঝরছে, হয়তো ভাবতেও পারেননি এটাই আপনার ইষ্ট। কেউ আপনাকে কোনোদিন বোঝায়ও নি, আপনিও কোনোদিন বুঝতে চাননি, আমি নাচ শুনছি আমার চোখ থেকে কেন পানি ঝরছে। এটাই তো ইশক না, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত। কেউ আপনার সামনে মদিনার আলোচনা করছে, আপনার চোখ থেকে পানি ঝরছে, কখনো জানার বা বোঝার চেষ্টা করছেন কেন পানি ঝরছে? এই জন্য এটাই আপনার মহব্বত, এটাই আপনার ভালোবাসা, এটাই আপনার ইশক আমার নবীর প্রতি। আল্লাহ তাআলা এভাবেই ইশকের রসুল অর্জন করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক, আলোচনা শুনছিলাম আমরা শরীয়তের উপরে আউলিয়া কিরামের আমল কেমন, কীভাবে তারা করেছেন। কিছু কল রয়েছে দর্শক, সব তার কলগুলো শুনবো, এরপর ইনশাল্লাহ তালা আবারও আলোচনায় ফিরব, মোবালিক থেকে শুনবো। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম আব্দুর রহমান, আমি মাদারে ছিলেন, দেখি সবাই দেখি আমার পরিবারের চারজন, আমরা চারজনের পরিবার দেখি। আমার কাছে খুব প্রিয় লাগে, খুব ভালো লাগে মাদারে চ্যানেল থেকে, আমি সবকিছু জানেছি আমার সংসারের উন্নত। আর মাদারে চ্যানেলের জন্য আমি অনেক কিছু শিখেছি, তারপরে আমি দূরস্বর করি, আত্মা শরীর করি, আমার জন্য একটু দোয়া করবেন।
আপনার এই আমলকে কবুল করে নিক, এভাবে মাদানী চ্যানেল দেখবেন, সাথে থাকবেন, আর অনেক কিছু জানার জানবেন, শিখবেন, আমলও করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সম্ভবত তিন দিনের সুন্নতে বারা ইস্তেমাতে যে কালাম পাঠ করা হয়েছিল এইটারই লাগতেছে না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, শোনাবো, সাথেই থাকি। পরবর্তী কল।
আমার নাম হেলাল, আপনাদের অনুষ্ঠান ভাল লাগে, আমার পরিবার সবাই মিলে দেখতেছি, আমরা আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবার সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া আপনাদের জন্য। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ, আমি মঞ্চে সবার সাথে আরজ করছিলাম, আমি আমার মাননীয় ছেলের অনুষ্ঠান রহমতপুর নবাবত দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো এলেন আমাদের রসুল আল্লাহু আল্লাহ, দুনিয়া দিলে খুব খুশি হব।
মাশাআল্লাহ, এলেন আমাদের রসুল আল্লাহু আল্লাহ, এই কালাম শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আপনাদের এই মাদানী চ্যালেঞ্জটা আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার মা বাবাও দেখে, আমার জন্য একটু দোয়া করবেন, এবং আমরা যেন এই মাদানী চ্যালেঞ্জ থেকে যা শিখছি এটার উপরে যেন আমরা আমল করতে পারি।
ইনশাল্লাহ তাবারাকাত আল্লাহ, শোনাবো, সাথেই থাকতে হবে। আপনার আমল ধারাবাহিকভাবে করতে হবে, কন্টিনিউ ধারাবাহিকভাবে আমলগুলো করতে হবে, যতটুকুই করি। একটি হাদিসে পাক হয়তো বারবার শুনছেন, আমল যদিও কম হয় আর যদি ধারাবাহিকভাবে হয় সেটাই আল্লাহ তাআলার পছন্দনীয় আমল। আপনি একদিনে অনেক আমল করবেন, এরপরে আবার ছেড়ে দিবেন, আবার করবেন, আবার ছেড়ে দিবেন, এরকম না, ধারাবাহিকভাবে অল্প আমল হলেও যেন ধারাবাহিকভাবে আমরা করি, এটারই উৎসাহ দেওয়া হয়েছে হাদিসে মোবারাকার মধ্যে। যে আরেকটি কল আমাদের শুনে।
আমার নাম মোহাম্মদ রিয়াজ আহমেদ, আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা,
মদিনা মদিনা আমাদের মদিনা, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমি রাজশাহী থেকে বলছি, আমি একটি নাচের আসুন শুনতে চাই, নদী নদী এসেছে, সারা জান দেখো কিরকম নূর চেয়েছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন দিক থেকে শুরু করেছিলেন আর কোথায় গিয়ে শেষ করেছেন, ছোট মানুষ তো, তারপরও সাহস আর আগ্রহ নিয়ে কল এবং নাতে রসুল শুনতে চাওয়া, আল্লাহ তাআলা বরকত দিক, এই তো চলে আসছে আলা হাজরতের মাস, চলতেছেন সফর মাস, এরপরেই রবিউল আউয়াল মাস, আর মাদানী চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে তো এখন থেকেই প্রচার প্রসার শুরু হয়ে গেছে মিলাদুন্নবীর। আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা আপনাকে এই কালাম শোনাবো আমরা, দর্শক আলোচনা কিছু শুনি আর মোবাল্লিক থেকে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম শরীয়তের উপরে আউলিয়া কিরামের আমল কেমন ছিল। প্রায় সময় এই বিষয়গুলো সামনে আসে হাসান ভাই, যদি দেখি ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা তিনি শরীয়তের উপর আমল কেমন করছেন। আচ্ছা, এক হলো শরীয়তের উপর আমল করা, আর আরেকটা হলো যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন মুত্তাকি হওয়া, তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে পাই আমরা এনার জীবনী অধ্যয়ন করলে, যে কাপড়ের ব্যবসা ছিলেন তার, এবং যে কাপড়টার মধ্যে কোনো দোষ আছে,
ত্রুটি,
হ্যাঁ, এটা বিক্রি করার সময় কাস্টমারকে ক্লিয়ার বলে দেওয়া যে আপনি কাপড়টা নিতে চান, এই কাপড়টার সুতা কিন্তু একটু মোটা, আপনি এই কাপড়টা নিতে চান, এটার এই সমস্যা, এটা নিতে চান, এটা কিন্তু ডেট ওভার হয়ে গেছে, এতদিন পুরানো কাপড় আছে, মন চাইলে আপনি নেন, না মন চাইলে না নেন। দেখেন শরীয়তের উপর আমল এবং আল্লাহর ভয় তাকওয়া কেমন ছিল। এরপর আউলিয়া কেরামের জীবনী দেখেন, যে ইমাম মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলার জীবনী দেখেন, কত কষ্ট দেওয়া হয়েছে, শুধু ওই জালিম যিনি কষ্ট দিয়েছে তার কথা না শোনা, তার পক্ষে ফয়সালা না দেওয়া, এর জন্য কত কষ্ট ইমামে আপনার মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলাকে দেওয়া হয়েছে। এরকমের আপনি অসংখ্য আউলিয়া, আচ্ছা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলার জীবনীতেও এসেছে, তার সাথেও এমন ঘটনা ঘটেছে, শুধু ওই জামানার যে দুষ্ট লোকগুলো ছিল তাদের পক্ষে চলে গেলেই হতো। আচ্ছা যদি আমরা আউলিয়া কেরামের সর্দারের সর্দার যাকে বলি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীয়তের উপর আমল তো অনেক দূরের কথা, কারবালার জমিনে শুধু চুপ, মুখ চুপ রেখে কথা না বলে মাথাও যদি একটু হ্যাঁ ইশারা দিতেন তবে সেখান থেকে তিনি ফিরে আসতে পারতেন, তাই না? কিন্তু হয় যেত শরিয়ত বিরোধী, কারণ ওখানের মসনদে যারা ছিল তাদের কাজই তো এমন ছিল, শরিয়ত বিরোধী কাজ ছিল, আর সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু
স্বীকৃতি দেয়,
স্বীকৃতি না মুখে জবানি না দিয়েও যদি ইশারায়ও দিত তারপরও সেখান থেকে চলে আসে, কিন্তু নিজের জীবন দিয়েও মানুষকে শিক্ষা দিলেন যে শরীয়তের উপর আমল তোমাকে করতে হবে, যদিও সেখানে যান চলে যায়। আরো কিছু কথা যদি আমাদেরকে শোনাতেন, এরপর ইনশাআল্লাহ অনুরোধ করলাম,
যেটা বলছিলেন যে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলীর জীবনীতে একটি ছোট্ট সুন্দর ওয়াকিয়া, সেটা হলো ওনার কাছে কেউ ব্যবসায়িক কিছু পণ্য পাঠালেন, তো যে পণ্যগুলো পাঠিয়েছেন ওই পণ্যগুলো ক্রয় করার জন্য সন্ধ্যায় কিছু ব্যবসায়ী ওনার কাছে আসলেন।
আচ্ছা,
এসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে বলছেন যে এই ব্যবসায়ী পণ্যগুলা আপনি আমাদের কাছে বিক্রি করে দেন 5,000 দিরহাম লাভের বিনিময়ে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি, কালকে আপনাদেরকে জানাবো। যখন গতকাল হলো তখন অন্য একটি ব্যবসায়ী দল এসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে প্রস্তাব করলেন যে আপনি এই পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা আপনাকে 10,000 দিরহাম লাভে এগুলো আপনার থেকে ক্রয় করব। তিনি বললেন না, আমি আপনাদেরকে 10,000 টাকা লাভে বিক্রি করব না, কারণ আমি মনস্থ করেছি, নিয়ত করেছি যে গতকাল সন্ধ্যায় যারা আমার কাছে এসেছে 5,000 টাকা লাভে নিতে চেয়েছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি মনস্থ করেছি, নিয়ত করেছি, তো আমি আমার নিয়তের বাহিরে যাব না, নিয়তের বাহিরে যাব না, আমি 5,000 টাকা লাভে বিক্রি করব।
আচ্ছা,
আমার 5,000 টাকা লাভে বিক্রি করব, কিন্তু আমি আমার নিয়ত কি করব না, চেঞ্জ করব না, পরিবর্তন করব না। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে আমি আশা করছি যে আল্লাহ পাকের দরবারে এই অবস্থায় উপস্থিত হব তিনি আমার থেকে গীবতের হিসেব করবেন না, কেননা আমি কারো গীবত করিনি। 62 বছর বয়স ওনার, উনি বলছেন যে আল্লাহ আমার থেকে গীবতের হিসেব নেবেন না কারণ আমি কারো গীবতই করিনি। মানে শরীয়তের উপর কেমন পাবন্দ, মানে কেমন আমল তিনারা করেছেন, কেমন উদাহরণ আমাদের জন্য রেখে গিয়েছেন, শুধু শরীয়তের উপর আমল নয়, গীবত তো করেনি, বরং আমরা একটু আগে শুনলাম যে তিনি শুধু নিয়ত করেছেন যে আমি গতকাল যে ব্যবসায়ী এসেছে তাদেরকে দেওয়ার জন্য নিয়ত করেছি 5,000 টাকা লাভ কম হোক তাদেরকেই দিব, নিয়ত চেঞ্জ করেন, পরিবর্তন করেন, যদিও এটা শরীয়তে নিষেধ না, উনি চাইলে এখানে লাভ করতে পারতেন।
জি জি,
এই হলো তিনাদের অবস্থা। এভাবে আপনি যদি আপনি আল্লাহর ওলীদের জীবনী পড়েন আপনি আল্লাহর ওলীদেরকে আরো বেশি মহব্বত করবেন, কারণ তিনাদের শরীয়তের উপর আমল শুনলে আপনি আশ্চর্য হবেন।
যেমন ছিল শরীয়তের উপর আমল তেমনি ছিল আল্লাহ তাআলার
ভয়
ছিল, ইশকে রসুল ছিল, খৌফে খোদা ছিল, দিনের প্রতি তাদের যে আগ্রহ, শরীয়তের প্রতি যে তাদের আগ্রহ। একজনের ব্যাপার এসেছে কামরুজ্জামান ভাই, তিনি বলেন এর চাইতে মিষ্টতা আমি পৃথিবীতে আর কিছুই পাইনি, শরীয়তের উপর আমল করতে গিয়ে যে মিষ্টতা আমি পেয়েছি। তার কারণ তারা শরীয়তকে কতটা ভালোবাসছেন আর ভালোবাসার কারণেই তারা এই মিষ্টতা পেয়েছেন।
জি,
ব্যাপার এসেছে সাহাবী রাসূল হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যখন তার অন্তিম সময় চলে আসলো, শেষ সময় চলে আসলো, তিনি কান্না করছেন, যখন তিনি অর্থাৎ ইন্তেকালের তার সময় ঘনিয়ে এসেছে, তিনি কান্না করছেন। লোকের আরজ করলো, হুজুর আপনি কেন কান্না করছেন, আপনার কান্নার কারণই বা কী, এখন আপনি কেন কান্না করছেন? আল্লাহু আকবার। তিনি রাদিয়াল্লাহু তাআলার সাথে করছেন যে আমি এজন্য কান্না করছি মৃত্যুর পর আমি গরমে দিনে রোজা যে পিপাসা ও শীতের রাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব, আর উলামে কেরামগণের জিকিরের মাহফিলে উপস্থিত হতে পারবো না। দিনে রোজা, রাতে ইবাদত, আল্লাহ আকবার, গরমের যে তৃষ্ণা, শীতের যে কষ্ট, এগুলো আমি এগুলো থেকে বঞ্চিত থাকবো,
সে মজা থেকে বঞ্চিত থাকবো,
এই কারণে আমি কান্না করছি। তার মানে আউলিয়ে কেরাম তারা ইবাদতের মধ্যে কি স্বাদ পেয়েছে, সুবহানাল্লাহ। আর একটি ঘটনা বর্ণিত আছে, হাজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো একটি ধর্মীয় যুদ্ধে গেলাম। ফিরে আসার সময় আমরা পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে অবস্থান করার নির্দেশ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আরাম করার জন্য সেখানে থামলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আজ রাত কে পাহারা দিবে, যেহেতু শত্রুর ভয় আছে, আজকে কে পাহারা দিবে? আল্লাহু আকবার। এক মুহাজির আরেক আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তারা দাঁড়ালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যটি আমরা অর্জন করতে চাচ্ছি,
সুবহানাল্লাহ,
আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করলেন। সুতরাং ওই দুইজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তারা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা উভয়ে পরস্পরের মধ্যে পরামর্শ গ্রহণ করলেন, যে তারা সিদ্ধান্ত নিলেন যে অর্ধরাত পর্যন্ত একজন পাহারা দিবে আর অপরজন বাকি অর্ধরাত পাহারা দিবে। অতঃপর প্রথম জন আরাম করবে এবং দ্বিতীয় জন তিনি পাহারা দিবেন। বলা হচ্ছে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ওই আনসারি সাহাবি যিনি জাগিয়েছিলেন তিনি নামাজ পড়া শুরু করলেন আর সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। এরই মধ্যে হঠাৎ শত্রুদের একটি লোক পাহাড় থেকে আক্রমণ করলেন, আক্রমণ করলো আর একটি তীর ওই আনসারি সাহাবির গায়ে এসে
বিদ্ধ।
আল্লাহু আকবার। শত্রুরা প্রথমে যে তীরটি নিক্ষেপ করলো তা আনসারি সাহাবির শরীরে এসে বিদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণের যে তাদের ইবাদতের প্রতি কি স্পৃহা ছিল, তার স্বাদ কি ছিল, যে আনসারি সাহাবির শরীরে তীর প্রবেশ করেছিল তা সত্ত্বেও তিনি কোনো আওয়াজ করলেন না, বরং চুপচাপ নামাজে মশগুল রইলেন। জালিম দুশ্মনরা দ্বিতীয়বার তীর ছুড়ে মারল, সেটা তার শরীরে এসে বিঁধল, আনসারি সাহাবি এখনও নামাজ ছাড়লেন না। শত্রুরা যখন তৃতীয় তীর নিক্ষেপ করল সেটা সাহাবির শরীরে এসে বিঁধল হলো, ওই অবস্থায় তিনি দ্রুত রুকু সেজদা করে নামাজ শেষ করলেন আর তার সাথে যিনি মুহাজির সাহাবি ছিলেন তাকে জাগ্রত করালেন। যখন ওই জালিম দেখলো তিনি একানন সাথে আরও আছে, সে পালিয়ে গেল। তো বলা হচ্ছে ওইদিকে মুহাজির সাহাবি নিজের সাথীকে আহত দেখে দ্রুত তার শরীর থেকে তীর নিক্ষেপ করলেন আর জিজ্ঞাসা করলেন, আপনার উপর শত্রুরা আক্রমণ করেছে, আপনি আমাকে জাগাতেও পারতেন? ওই আনসারের সাহাবি উত্তর দিলেন, আমি নামাজের মধ্যে একটি সূরা শুরু করেছিলাম আর এটি পছন্দ করিনি, সূরাটি অর্ধেক কি ছেড়ে আমি নামাজ ভঙ্গ করে দিই।
আল্লাহ
আল্লাহ পাকের শপথ, যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারার দায়িত্ব না থাকতো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিতাম, তারপর আমি পরিপূর্ণ করতাম।
সুবহানাল্লাহ।
অর্থাৎ তার ইবাদতের এমন মিষ্টতা, ইবাদতের স্বাদ এমন তিনি পেয়ে গিয়েছেন যে জানও চলে যেত তিনি নামাজ শেষ করতেন না।
আল্লাহ
আমরা আওলিয়া কেরামের শুনি যে তারা সারা রাত ইবাদত করেছে, হাজার লাকাত নফল নামাজ পড়েছে, কোরআন পাকের তেলাওয়াত করেছে, তাদের পক্ষে কিটা এটা কেমন কিভাবে সম্ভব ছিল? এর কারণ হচ্ছে তারা আওলিয়া কেরাম ইবাদতের যে মিষ্টতা, ইবাদতের যে স্বাদ সেটা লাভ করেছে।
আর কিভাবে লাভ করা হয় হুজুর? এইভাবেই লাভ হয় না, যখন আপনি শরীয়তের উপর আমল করবেন, শরীয়তের উপর আমল আছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন তৃপ্তি সহকারে। আমি দুনিয়াতে একটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো কোম্পানি আপনার বা আপনি কোনো মালামাল বিক্রি করছেন বা আপনার দোকান, আপনি জানেন যে আমার এই পণ্যটা 100% শিওর ভালো এবং পিওর আছে এটা, তখন আপনি কাস্টমারের সাথে কথা কীভাবে বলেন, ভাই আমার এই পণ্যটা ভালো এবং এটা পিওর আছে, এত টাকা আমি বিক্রি করবো, যদি মন চায় আপনি নেন, না মন চাইলেন, তখন আপনার কথা বলার একটা সাহস থাকে, কেননা আমার পণ্যটা পিওর আছে, তখন আপনি ওইভাবেই কথা বলেন, মন হয়তো নিতে পারেন না হয়তো না নেন, কিন্তু আমার পণ্য পিওর, আমি এটাতে কম দামে দিব না, তখন আপনার কথা বলার স্টাইলটাই, ধরনটাই কিন্তু ভিন্ন থাকে, কেননা আপনি হকের উপরে আছেন, পিওর একটা জিনিস আপনি বিক্রি করছেন। আর যখন ভেজাল থাকে এটার মধ্যে, তখন ওই কাস্টমারের সাথে ভাষায় নম্রিতা চলে আসে, নরম ভাষায় কথা বলে, এবং ওই কাস্টমারের সাথে বারবার তেল মালে মালির যেটাকে বলি না আমরা, যে যেভাবে হোক কাস্টমারকে গছাই দাও, ফাটা হোক, চিরা হোক, নষ্ট হোক, যাই হোক না কেন কাস্টমারকে, হ্যাঁ কাস্টমারকে বুঝাই দেওয়ারই তার পাল্লা হলো। এখন আউলিয়ে কেরাম যখন শরীয়তের উপর আমল করে, তখন তারা যখন নামাজে দাঁড়ায় না, তখন উৎফুল্লতার সাথে যখন নামাজে দাঁড়ায়, তখন তৃপ্তির সাথে নামাজ আদায় করে। আর যখন আমরা গুণাগাররা নামাজে দাঁড়াই, তখন মনের মধ্যে বেখেয়াল চলে আসে, তৃপ্তি পাই না, শান্তি পাই না, হৃদয়ের প্রশান্তি যেটা, সেটাও ইবাদতের মধ্যে আমরা পাই না। এই কারণেই আউলিয়ে কেরামের যে ইবাদত রয়েছে, তারা শরীয়তের উপর আমল করে যখন এই নফল ইবাদতগুলো করে, তখন তাদের সেই তৃপ্তি। এজন্যই তো তারা বলেন যে শরীয়তের উপর আমলের যে মিষ্টতা আছে, সেটা পৃথিবীতে আর কোনো কিছুর মধ্যেই আমি পাইনি। আউলিয়ে কেরামের বাণীগুলো আমরাও শরীয়তের উপর আমল করার মন মানসিকতা তৈরি করি, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা এই মিষ্টতা আমরাও পাবো। দর্শকের অনুরোধের কিছু কল ছিল, কালাম শুনতে চেয়েছিলেন, কয়েকটা অনুরোধের কালামের শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা পঙ্ক্তি, এরপরে শেষ আলোচনা এবং সালাত ও সালাম পাঠ করব। জি,
সর্বশ্রেষ্ঠ রসুল দেরি আগমনে পুরো গুণমানো খুশিতে উঠলো মেতে, সর্বশ্রেষ্ঠ রসুল দেরি আগমনে পুরো গুণমানো খুশিতে উঠলো মেতে, ভুবনানো কি তো কি হলো তারি নূরে, ভুবনানো কি তো কি হলো তারি নূরে, করেছে নাগো মা আমিনার কোলে, করেছে নাগো মা আমিনার কোলে, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ, এদে নামে রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ, নবী রাগবত মারহাবা, রাসূলে রাগবত মারহাবা, নূরে রাগবত গবন, তাহা রাগবত মারহাবা, আকা রাগবত মারহাবা, দাতা রাগবত মারহাবা, মওলা রাগবত গবন, এদে নামে রাসূল আল্লাহু আল্লাহ, জিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ, দেখলো যখন নবীর নূরানী চেহারা, দেখলো যখন নবীর নূরানী চেহারা, চন্দ্র চন্দ্র চাপেল হলো নত তারা, মুচকি হাসি দিলে মা আমিনা তখন, মুচকি হাসি দিলে মা আমিনা তখন, আজ খুশি হলো হাওয়া মরিয়ম মা আমিনা খুশি হয়ে বললেন তখন, দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ, দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ, এদে নামে রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, এদে নামে
আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা'আমিনার মিনার আল্লাহ আল্লাহ নূর নবী এসেছে নূর নূর এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূল যত জিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে যত জিনে চন্দ্র সূর্য আলো দিতে থাকবে তত দিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নূর এসেছে নূর নূর এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খোদা শুনতে শোনাতে যায়েঙ্গে নাতে মাহবুবে খোদা শুনতে শোনাতে যায়েঙ্গে ইয়া রাসূলুল্লাহ নারা লগাতে যায়েঙ্গে নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকর আয়া হ্যায় সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাশর মে জেরে নিবাই আয়েদ আতার হো হাশর মে জেরে নিবাই আয়েদ আতার হম নাতে সুলতানে মদিনা গুনগুনাতে যায়েঙ্গে নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকর আয়া হ্যায় সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
কালাম শুনে তো রবিউল আউয়াল মনে হচ্ছে চলেই এসেছে, বেশি দিন বাকি নেই, অল্প কিছুদিনের মধ্যে রবিউল আউয়ালের চাঁদ উঠবে। আর এবছর তো ইনশাআল্লাহ তাবারকতালা 1500তম পূর্তি উপলক্ষে দাওয়াত ইসলামের যে আয়োজন বিশ্বজুড়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আমি আপনাকেও বলবো, আপনাকেও দাওয়াত দিচ্ছি নেকির দাওয়াতের নিয়তে, যে প্রতি বছর তোমরা 12টা 12টা করে লাইট জান্ডা লাগাই না, এবছর 15টা করে লাগাই। আমরা দাওয়াতের ক্ষেত্রেও এটা নিয়ে নিই, কমপক্ষে 15 জন ইসলামী ভাইকে বুঝিয়ে তাদের বাড়িতে আমরা মাদানী পতাকা এবং লাইটিং করানোর ব্যবস্থা করাবো, 15 জনকে দাওয়াত দিব। এক একজন যদি 15 জনকে দাওয়াত দিই তবে পুরো বাংলাদেশ সাজাতে বেশি সময় আর লাগবে না, আল্লাহ ইনশাআল্লাহ তাবারকাতালা। আর যখন কাউকে গিফট দিব মিলাদুন্নবী সম্পর্কে, যে মাক্তাবুল মদিনাতে রিসালা রয়েছে বসন্তের প্রবাদ, যখন আমরা গিফট দিই তো কমপক্ষে 15 জনকে গিফট দিই রিসালা। যখন আমরা তসবি মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই 1500তম পূর্তি উপলক্ষে যখন আমরা কাউকে গিফট দিব তসবি তো 15 জনকে দিই, ইমাম আশরিফ কাউকে গিফট করব তো 15 জনকে করি। এভাবে করে এক সংখ্যা নিয়ে নিলাম, 1500 পূর্তি উপলক্ষে আমরা 15 জনকে এভাবে করে গিফট করতে পারি, নেকির দাওয়াত দিতে পারি। আর আপনি আমি আমরাও যখন ঘরের মধ্যে লাইট বা পতাকা লাগাবো তখন আমরা 15টা করে লাগানোর নিয়ত করে নিয়ে এতে করে ইনশাআল্লাহ তাবারকাতালা এক সুন্দর সেট আপ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তাবারকাতালা। আর মাদানী চ্যানেলেও 15 দিন ব্যাপী মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু হবে, হয়তো 28 সফর থেকেই শুরু হয়ে যাবে, 27 বা 28 থেকে শুরু হয়ে যাবে মিলাদুন্নবীর অনুষ্ঠান, অবশ্যই মাদানী চ্যানেলের সাথে থাকবেন। শেষ কিছু কথা হাসান ভাই যদি শেয়ার করতেন আমাদের সাথে।
শুনছিলাম যে আল্লাহ তাআলার দয়া যে আউলিয়া কেরাম এবং শরিয়াত তিনাদের মধ্যে কি মহাব্বত, ভালোবাসা, কি অন্তরঙ্গতা তিনাদের মধ্যে ছিল, যে শরীয়ত নাই আউলিয়া কেরাম আছে এমন হতে পারে না, অর্থাৎ দুটো ওতপ্রোতভাবে জড়িত একটা অন্যটার সাথে। তো আলহামদুলিল্লাহ আসুন আউলিয়া কেরাম সম্পর্কে আরো একটি সুন্দর ঘটনা শ্রবণ করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি মদিনার বাহিরে কোথাও সফরে যাচ্ছিলেন, তো পথের মধ্যে তিনি তাঁবু গাড়লেন রেস্টের জন্য। তখন তিনি দেখতে পেলেন যে একজন যিনি গোলাম রাখাল, তিনি বকরি চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, তো তিনি তিনাকে আহ্বান করলেন যে আপনি আসুন, আপনি আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করুন।
আচ্ছা,
তখন তিনি বললেন আমি তো রোজা রেখেছি। উমর রাদিয়াল্লাহু আশ্চর্য হলেন যে এই গরমের মধ্যে আবার রাখাল, তিনি চড়ান হলো ছাগল, ওনার কাজই তো রোদের মধ্যে
মাঠে থাকা, সারা
মাঠে থাকা, তিনি রোজা রেখেছেন। তো তিনি আশ্চর্য হয়ে তিনাকে পরীক্ষা করার জন্য তাকে বললেন আচ্ছা একটা কাজ করো, আমার কাছে একটা ছাগল একটা বকরি বিক্রি করে ফেলো। তো তিনি বললেন এগুলোর মালিক তো আমি না, এগুলোর মালিক তো আমার মুনিব, যিনি আমারও মালিক, তিনি এগুলোর মালিক। তখন বললেন তো আমাকে বিক্রি করলে তোমার মালিক দেখবে কোত্থেকে, বলবা যে নেকড়ে খেয়ে ফেলছে বা হারাই গেছে, একটা উত্তর দিয়ে দিবা। তো তিনি উত্তর দিলেন কি আল্লাহ আকবার, তিনি বললেন যে আল্লাহ কোথায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখছেন না? তো আল্লাহ তো আমাকে দেখছেন, একটু চিন্তা করে দেখেন তিনার মানে তাকুয়ার মানে কি অবস্থা, কোন পর্যায়ের তাকুয়া যে কেউ না দেখুক মুনিব দেখছে না ঠিক, কিন্তু আল্লাহ তো দেখছেন, আমি কখন এটা করতে পারি না। এই যে শরীয়তের উপর আমল, মানে শরীয়তের বাইরে তিনি জাননি যে এটার মালিক তো আমি না, এটার মালিক তো আমার মুনিব, তিনি সেখান থেকে বের হন
তার অনুমতি ছাড়া, তাকে না জানিয়ে আমি আপনাকে
জি এটা আমি দিতে পারি না। এইভাবে করে আপনি আল্লাহ আকবার আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি হওয়ার যেই ওয়াজিফা বা যেটা আমরা বলি আল্লাহ ওলি হওয়ার যেই মাধ্যম, সেটা কি আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা আলী ইমরানের 31 নং আয়াত আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন হে মানুষগণ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো, তবে আমিনবীর অনুসরণ করো, আর যদি তোমরা আমিনবীর অনুসরণ করো তা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো ওলি কিভাবে হয়, ওলি হওয়ার মাধ্যম হলো আমি আল্লাহকে ভালোবাসবো। তো আমি যখন আল্লাহকে ভালোবাসবো, ভালোবাসার একটা ডিমান্ড আছে, চাহিদা আছে, সেটা কি? আমি যখন আল্লাহকে ভালোবাসার দাবি করব এবং ভালোবাসবো, তখন শরীয়তের উপর কী করবো, আমল করবো। এক পর্যায়ে যখন আমি শরীয়তের উপর আমল করতে 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 একটা ভালো পর্যায়ে পৌঁছাবো, তখন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কী আসবে, ভালোবাসা আসবে, তখন সেটা হবে ওলি, বন্ধুতে রূপ নেয়। তো এই জন্য আল্লাহর ওলি আপনার এই শরীয়তের উপর আমল ছাড়া এটা হতেই পারে না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় সূরা আহজাবের 36 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এর অনুবাদ হলো আর যে আল্লাহ ও তার রসুলের হুকুম অমান্য করে, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়তকে মানে না, সে অবশ্যই সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। অর্থাৎ শরীয়তের উপর আমল ছাড়া ওলি হওয়া, এটা কখনো চিন্তাও করা যায় না, যদি কেউ দাবি করে সেটা প্রতারণা অবশ্যই নিতে।
আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক।
আমিন।
কেমন কেমন বিষয়গুলো আমাদের সামনে আজকে স্পষ্ট হয়ে গেল যে ধোকা, মিথ্যা এবং মানুষকে ঠকানো, এগুলো তো আছেই চরিত্রের মধ্যে। এরপরে ওলিও দাবিদার,
যারা ওলি হয় তারা এক কথায় শরীয়তের উপর পাকাপোক্ত,
আমলদার,
পাবন থাকবে, আমলদার থাকবে। শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম একজন ওলি থেকে কখনো সম্পাদিত হবে
সম্ভব।
আর যেটা বারংবারই আসছে, আউলিয়া কেরাম তারা ইবাদতের মধ্যে এমন ঝুঁকেছে কেন, তারা ইবাদতে এমন ধারাবাহিকতা কেন বজায় রেখেছে, এর কারণ হচ্ছে আউলিয়া কেরাম ইবাদতের যে যে মিষ্টতা, যে স্বাদ তারা পেয়েছে, যা বারংবার এসেছে। তো এমন একটি ঘটনা, মিয়া শের মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা অনেক আল্লাহর ওলি ছিলেন, তার কাছে এক মুরিদ আসলো, বলল হুজুর আমি আমার ছেলেকে হাফিজ বানিয়েছি কিন্তু সে নামাজ আদায় করে না, নামাজ পড়ো না। বললো ঠিক আছে, তাকে আগামীকাল নিয়ে এসো। তার নাম ছিল ফাতেহ মুহাম্মদ। তো আগামীকাল সে আসলো, এসে পীরসাব শের মুহাম্মদ রহমতুল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হলো, হুজুর ফাতে মুহাম্মদ হাজির। শের মুহাম্মদ রহমতুল্লাহ তাআলাই খুবই আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করলেন, হে ফাতেহ মুহাম্মদ, তে তুমি নামাজ কেন পড়ছো না, তুমি হাফেজ হয়েছ, তোমার তো নামাজ এমনিতে মুসলমান হিসাবে নামাজ পড়ার প্রয়োজন, তারপর তুমি আবার হাফেজ কেন নামাজ পড়ছো না? বললো হুজুর আমার নামাজে মন বসে না, আমি নামাজে আমার ভালো লাগে না, আমার মন বসে না, এজন্য আমি নামাজ পড়ি না। তো বললেন যদি আমাকে নামাজ পড়াতে চান তাহলে নামাজে মন লাগিয়ে দিন, মন লাগানোর ব্যবস্থা করে দিন,
ব্যবস্থা করে,
তা যদি আমাকে নামাজ পড়াতে চান। আল্লাহু আকবার। তো শের মুহাম্মদ রহমতুল্লাহ তিনি চাটাইয়ের উপরে শায়িত ছিলেন, যখন একথা বলা হলো তিনি তার জালালিয়া চলে আসলো, তিনি উঠে বসে গেলেন, আর বসে তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিনি ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আর এই ইশারা পাওয়ার সাথে সাথে তার মধ্যে ইবাদতের এমন মিষ্টতা অনুভব হলো, তো বলা হচ্ছে সে জোহরের নামাজ আদায় করত, আসর হয়ে যেত।
আল্লাহ,
এমন ভাবে তার ইবাদতের মিষ্টতা রুহানিয়াত অর্জিত হয়েছে আল্লাহর উলিদের মাত্র ইশারার উপর করতে।
অসংখ্য ঘটনা এরকম না, তোমরা যেমন অসংখ্য ঘটনা যে যে ব্যক্তি শরীয়তের উপর আমলদার তার কাছে গিয়ে মানুষ নেককার হয় আর সেটাই স্বাভাবিক। কেবলা শাইখের তরিকা তামিরুল সুন্নাতকে দেখেন, আলহামদুলিল্লাহ যারা স্বচক্ষে দেখেছেন কেমন শরীয়তের উপর আমলদার আমিরুল সুন্নাত, এবং তার কাছে যারা যায় বড় 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 আমি বলল জমানার বড় বড় ব্যক্তিরা গিয়ে সেখানে তওবা করে আসছে। কেন? শরীয়তের উপর আমলদার যে ব্যক্তি তার কাছে যখন কেউ যায় সেখান থেকে ওই সুবাসী নিয়ে আসে, তাই না, ওই সুবাসী নিয়ে আসে। তো এই কারণে আউলি একরামের সংস্পর্শে থাকা, আর এটা আল্লাহ তালারই হুকুম, আর আউলি একরামের সংস্পর্শে যাওয়া থাকা, আর তারাই হলেন শরীয়তের উপর আমলদার যারা আমাদেরকে সঠিক পথ দেখাবে। এখন এ নিয়েও বিস্তারিত আলোচনা এর আগেও আমি করেছি, সবাই দাবি তো করবে অনেকেই যে আমার পীর ওলি বা আমার নেতাও ওলি বা আমি যাকে অনুসরণ করি সেও ওলি, দাবি তো সবাই করবে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা যে জ্ঞানটুকু দিয়েছে এটা দিয়েই বিচার করতে হবে। হ্যাঁ, সে কি ওলি হতে পারলো কি না, সে কি ওলি হতে পারলো কি না। জাহিরিভাবে সে যদি হারামের সাথে জড়িত হয়, জাহিরিভাবে সে যদি ধোকাবাজি করে, জাহিরিভাবে সে যদি বেপর্দা হয়ে যায়, অর্থাৎ অন্য মহিলাদের সাথে তার দাঁড়ানো, কথা বলা, আসা যাওয়া এগুলো, এরপরে মিথ্যা, গীবত, চগলখড়ি, মারামারি, কাটাকাটি এগুলো, তারপরেও কি আপনি আপনার এই অন্ধবিশ্বাসটা আপনি করে নেবেন তারপরেও সে ওলি না? ওলি হওয়ার যে রাস্তা বলে দেওয়া হয়েছে, ওলি হওয়ার যে ধরন বলে দেওয়া হয়েছে, ওলির যে কোয়ালিটি বলে দেওয়া হয়েছে, ওলির যে পন্থা বলে দেওয়া হয়েছে, এর বাহিরে কেউ গেলে তো সে কখনোই ওলি তো দূরের কথা, মুমিনি তো হতে পারবে না যদি হারাম কাজের সাথে সে জড়িত হয়। আল্লাহ তালা আমল করার তৌফিক দিক সময় একেবারে শেষ আমাদের। আগামী পর্বে দর্শক আবার ইনশাআল্লাহ তাআলা নতুন কিছু আলোচনা করার চেষ্টা করব, যেহেতু একজন ওলির মাস অর্থাৎ আল্লাহ হযরতের মাস শুরু হয়েছে, আর ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাবারক তাআলা এখন থেকেই উরুস পর্যন্ত আল্লাহ হযরতের আউলিয়া কেরামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা
وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।